دائر جیبوں قرآن خدا تعالی کلام قرآن قرآن
الحمدللہ رب العالمین الصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আরেকবার সুস্বাগতম দুরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার অধিকত নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কিয়ামতের ময়দানে বিভীষিকাময় যখন কঠিনতর অবস্থা হবে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করা নিঃসন্দেহে এটা আমার আপনার জন্য প্রত্যেকের জন্য কল্যাণ বয়ে আনবে তা আমরা যদি চাই ওই কঠিনতর দিনে কঠিনতম সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেতে সান্নিধ্য পেতে কামিয়াব হতে তাহলে আমাদের উচিত যেন আমরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের এই অনুষ্ঠান আমার রবের বাণী এই অনুষ্ঠানে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ শ্রবণ করি কোরআনুল করিমের অনুবাদ আমরা শ্রবণ করি এবং ওই আয়াতে কারিমা থেকে শিক্ষা দিক নির্দেশনা আমরা গ্রহণ করি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য ইলমে দীন অর্জনের জন্য আমার রবের বাণীকে শুনে তা অন্যের নিকট পৌঁছানোর জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজ আমরা সূরা বাকারার 60 নম্বর আয়াত থেকে নিয়ে 66 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত শ্রবণ করব আমরা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহান বর্ণনা আমরা অনুধাবন করব যা হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের সাথে সংঘটিত হয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছিলেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করেনি এর ফলশ্রুতিতে তাদের সাথে কেমন আচরণ হয়েছে আল্লাহ তাআলা এই কোরআনের মাঝে কোরআনের আল্লাহ আমার রবের বাণীর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদ বর্ণনা দিয়েছেন পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামতের পর জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করতে চাইলেন তখন কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এর বিশদ বর্ণনা ডিটেইল বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় বর্ণনা করেছেন এই কোরআনকে বলা হয়েছে আহসানুল কাসাস সর্ব উত্তম ঘটনাবলীর ঐতিহাসিক গ্রন্থ এই কোরআনুল কারীম হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ রস এর মাঝে রয়েছে ইতিহাস শরীয়ত মাসআলা রুলস রেগুলেশন আইন কারণ বিভিন্ন সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্য এই কোরআনুল কারীমের মাঝে বর্ণিত রয়েছে আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো আপনিও আমার রবের বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীকে শ্রবণ করুন পাঠ করুন অনুবাদ পড়ুন, এই প্রেক্ষাপটগুলো জানুন। আমরা অনেক সময় অনেক ঘটনা শুনতে, জানার জন্য বিভিন্ন কিছু বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করি, পাঠ করি। প্রিয় ভাই, বিভিন্ন কাল্পনিক ঘটনা আমরা পাঠ করি, কেউ কল্পনা মাধ্যমে উপন্যাস লিখেছে, সেটা লিখেছে, সেটা লিখেছে, আমরা পাঠ করি। আর কোরআন কিন্তু কোনো কাল্পনিক নয়, বরং এই পৃথিবীর মাঝে ঘটে যাওয়া সেই বাস্তব জীবন্ত ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন, যাতে করে আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে পারি। জি, আমাদের প্যাকেজ চালিয়ে দিন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। কোরআনে পাকের তেলাওয়াত শুনতেই হৃদয় প্রশান্তির মাঝে চলে আসে, কোরআনে পাকের তেলাওয়াত। যে কোরআনুল পাকের তেলাওয়াত শ্রবণ করে, অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছেন। হ্যাঁ, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, যিনি খোলা তলোয়ার নিয়ে বের হয়েছিলেন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজাল্লাহ আল্লাহ থেকে পানা হত্যা করার জন্য, যখন তিনি বের হয়ে ঘুরছেন, যাচ্ছেন তলোয়ার নিয়ে, পথে দেখা হলো, বলল, হে তুমি কোথায় যাচ্ছ? ওমর বলল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। তাকে বলল, আগে তোমার পরিবারের খবর নাও, তোমার বোন এবং তার স্বামী যাকে তুমি খুঁজছ তার ধর্ম গ্রহণ করেছে, আগে তোমার পরিবার খবর নাও। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে। যাওয়ার পর যখন ঘরে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করলেন, দেখতে তিনি শুনতে পেলেন যে এক অমীয় বাণী তেলাওয়াত করছে তার বোন। বলল, এটা কি? বলল, কোরআন তাকে আঘাত করল, কিন্তু আওয়াজ এসেছে, তিনি শুনেছেন, তার হৃদয়কে আকর্ষিত করেছে, আমার রবের বাণী, কারো কালাম নয়, আমার রবের কালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দীর্ঘ ঘটনার পর তার বোনকে বলল, তুমি আমাকে শোনাও তো সেই কথাটা, আমাকে শোনাও তো সেই বাণী, সেই কালাম। তার বোন বললেন, এভাবে হবে না, আপনি একটু গোসল করে আসুন। তাই করলেন। যখন আমার রবের বাণীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সামনে তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলাওয়াত করতে শুরু করলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বের হয়েছিলেন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ করার জন্য, এই আমার রবের বাণীকে শুনে তার হৃদয় বিমোহিত হয়ে উঠল। হায়, যে তলোয়ার কে উঁচু করেছিল তার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ওই নবীর কদমে গিয়ে ওই তলোয়ারকে রেখে দিল। কোন সে মোহনীয় শক্তি, কোন সে আকর্ষণ, কোন সে অদৃশ্য শক্তি যা আরবের এক শ্রেষ্ঠতম বীরকে পরিবর্তন করে দিয়েছে, হৃদয়কে বিগলিত করে দিয়েছে, রাস্তাকে পরিবর্তন করে দিয়ে গোমরাহির পথ থেকে হেদায়াতের পথে চালিয়েছে। হ্যাঁ, এটাই সেই বাণী, এটাই সেই কালাম যা আমার রবের বাণী, পবিত্র কোরআনুল কারীম। আসুন না, আমরাও হৃদয়ের গভীর থেকে চেষ্টা করি এই কোরআনুল কারীমকে শ্রবণ করার জন্য। জি, চালিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذ استسقى موسى لقومه فقل اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقفائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباء بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين صدق الله العظيم
ما شاء الله سبحان الله سبحان الله سبحان الله আমার রবের কালাম আমার রবের বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার এই 60 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি ঘটনাকে এখানে বর্ণনা করেছেন আসুন আমরা প্রথমেই অনুবাদ শুনে নেই এবং স্মরণ করো যখন মূসা আপন সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল তখন আমি বললাম পাথরের উপর নিজ লাঠি দ্বারা মারো সুতরাং সেখান থেকে তৎক্ষণাৎ 12টি ঝর্ণা প্রবাহিত হলো এবং প্রত্যেক গোত্রই তার পানি পানের স্থান চিনে নিল আর আমি বললাম যে রিজিক খাও এবং পান করো আর জমিনে ফেসাদ বিস্তার করে বেড়ায়ও না আর যখন তোমরা বলেছিলে যে হে মূসা আমরা একই ধরনের খাবারের উপর কখনো ধৈর্য ধারণ করতে পারবো না সুতরাং আপনি আপনার প্রতিপালকের কাছে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য এমন দ্রব্য বের করুক যা জমিন উৎপন্ন করে যেমন শাক সবজি কাকড়ি গম মসুর ডাল পেঁয়াজ বললেন, তোমরা কি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস চাচ্ছ? আচ্ছা, অতঃপর তোমরা মিশর বা কোনো শহরে অবস্থান করো যেখানে তোমাদের ওই সব কিছু মিলবে যা তোমরা চেয়েছ। তাদের উপর অবদারিত করে দেয়া হয়েছিল লাঞ্ছনা ও দারিদ্রতা, এবং তারা আল্লাহর গজবের অধিকারী হয়েছে। এই লাঞ্ছনা ও দারিদ্রতা এজন্য ছিল যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে শহীদ করত। আর এটি এজন্য ছিল যে তারা নাফরমানি করেছিল এবং বার বার অবাধ্যতা করেছিল। নিশ্চয়ই ইমানদারগণ, এমনকি ইহুদি, খ্রিস্টান ও তারকা পূজারীদের মধ্য থেকে যারা সত্য অন্তরে আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান নিয়ে আসবে, নেক কাজ করেছে, সুতরাং তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে, আর তাদের জন্য না আছে কোনো ভয় ভীতি, আর না তারা দুঃখিত পেরেশান হবে। এবং স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আর তুর পাহাড়কে তোমাদের মাথার উপর ঝুলিয়ে দিয়েছিলাম আর বললাম, হে মজবুতভাবে আঁকড়ে ধরো এই কিতাবকে যা আমি তোমাদেরকে দিয়েছি, আর এতে যা কিছু বর্ণনা করা হয়েছে তা স্মরণ করো, এই আশায় যে তোমরা পরহেজগার হয়ে যাবে, তারপর তোমরা আবার ফিরে গেছো। সুতরাং তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। আর নিশ্চয়ই তোমাদের জানা আছে যে ওই সব লোকেরা যারা তোমাদের মধ্য থেকে শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে সেই সময়কার লোকদের ও পরবর্তীদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত এবং পরহেজগারদের জন্য নসিহত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলার মাঝে কয়েকটি ঘটনাকে বর্ণনা করেছেন যা হযরতে মূসা আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এর সাথে, তার সম্প্রদায়ের সাথে, বনি ইসরাইলের সাথে সংগঠিত হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কুরআনুল করিমের অনুবাদ। আসুন এর প্রেক্ষাপটগুলো জানি। যে আমরা জানলাম প্রথম আয়াতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন পানি অবতীর্ণের জন্য। হযরতে মূসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম যখন ফেরাউনের সাথে, ফেরাউনকে নেকির দাওয়াত দেন, অতঃপর দ্বন্দ্ব হয়, ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম যারা ইমানদার ছিল তাদেরকে নিয়ে নীল দরিয়ার পাশে যান, নীল নদের সামনে। ফেরাউন পিছন থেকে ধাওয়া করেছিল, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে যখন নদীর সামনে যান, দেখলেন বিস্তীর্ণ নদী, স্রোতধারা বহমান রয়েছে নদী। তিনি আশ্চর্য হলেন, আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ তাআলা বললেন এই নদীতে আঘাত করো। সে বর্ণনা কোরআনে পাকে রয়েছে, আঘাত করলেন, বারোটি যখন সড়ক রাস্তা হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে ওই রাস্তা দিয়ে চলে গেলেন। ফেরাউন পিছন দিকে এসে সেখানে ডুবে মৃত্যুর মুখে পতিত হলো। এদিকে মূসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম তিনি অগ্রসর হলেন এবং ফিলিস্তিনের মসজিদে আকসার কাছাকাছি গিয়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম কমবে 60,000 তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে শুনলেন যে সেখানে আল্লাহ তাআলার অবাধ্য কিছু লোক বসবাস করছে, মূসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম তখন তাদেরকে বললেন যে চলো আমরা তাদের সাথে মোকাবেলা করি। কিন্তু তারা সেখানে গেলেন না, বরং তা মূসা আলাইহিস সালাতু ওয়া সালামের 12 জন শিষ্যের মধ্যে ইউশা এবং কাবুত নামের 2 জন শিষ্য মূসা আলাইহিস সালামের সপক্ষে তার পক্ষে রইলেন। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনি ইসরায়েলকে সিরিয়াতে অভিযানের কথা ব্যক্ত করলেন, তারা তা অমান্য করে মিশরের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নেন। মূসা আলাইহিস সালাম তার দুইজন সঙ্গীকে নিয়ে, অল্প কিছু সাথীদেরকে নিয়ে সিরিয়া যান এবং পালোয়ান উজকে পরাজিত করে সেখানে নিজের আধিপত্য কায়েম করেন। আর এদিকে বনি ইসরায়েল মিশরের অভিমুখে যাত্রা করে। দিনভর চলার পর সন্ধ্যা ঘনিয়ে এলে তারা দেখেন যে স্থান থেকে তারা সকালে যাত্রা করেছিলেন আবার সেই স্থানেই ফিরে এসেছে। এভাবে একই অবস্থানে অনেক দিন পর্যন্ত অতিবাহিত হলো। এর ফলে অনাহার অর্ধহারে লোক মৃত্যুবরণ করতে লাগলো। এই জায়গাটির নাম ছিল তিহ প্রান্তর। পরে তারা বুঝতে পারলো যে হযরতে মূসা আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এর সাথে অপমানজনক আচরণ করা তার বদদোয়ার কারণেই এ করুণ পরিণতি। আর এদিকে হযরতে মূসা আলাইহিস সালাম সেখান থেকে সিরিয়া থেকে ফিরে তিহ প্রান্তরে প্রত্যাবর্তন করে তার সম্প্রদায়ের দুর্দশা দেখে তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখন নির্ভয়ে সিরিয়ায় গিয়ে বসবাস করতে পারো। বনি ইসরায়েলরা তারা তাদের জানা চেষ্টা করলো, যে প্রান্ত ছেড়ে যেতে পারেনি, অন্তত যাবার জন্য রওনা হয়েছি, কিন্তু বারবার আমরা এখানেই ফিরে আসছি। তখন মূসা আলাইহিস সালাম পথ চলতে শুরু করলেন, কিন্তু আবারও সেখানে ফিরে আসলো। এক মোজেজা কি জানার জন্য মূসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, হে মূসা, ভবিষ্যতে তোমার এই সম্প্রদায়ের জন্য আমার কাছে কোনো সুপারিশ করবে না, আমার অবাধ্যতার শাস্তি আমি ওদের এই তিহ প্রান্তরেই ভোগ করাতে থাকব। এরপর পিয়াবান ময়দানে, ওই খালি ময়দানে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় অনেক লোকের মৃত্যু হতে লাগলো। হযরতে মূসা আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু সালাম নিজ সম্প্রদায়ের এই দুঃখ কষ্টকে সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে লাগলেন। আসলে যারা আল্লাহওয়ালা, আমার যারা নবী এবং রসুল, তারা যদিও বা তার সম্প্রদায়ের লোকেরা তাদেরকে কষ্ট দেন, তাদের অবাধ্য হন, কিন্তু তারা বদদোয়া করে না, বারবার 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 তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, যেমনটি মূসা আলাইহিস সালামের সময় ঘটেছে। তার সম্প্রদায়ের লোকেরা একের পর এক অবাধ্যতা করেছে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে, মূসা আলাইহিস সালামকে একা ছেড়ে দিয়েছেন, তার সাথে সঙ্গ দেননি, কিন্তু তথাপিও নবীগণ আলাইহিস সালাম, আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে এজাম, তাদের হৃদয় অত্যন্ত কোমল, তারা দোয়া করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি একেবারে সহ্য করতে পারছিলেন না, আল্লাহর কাছে করুণভাবে মুনাজাত করতে লাগলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম এর দোয়ায় আল্লাহ তাআলা সাড়া দিলেন এবং তিহ প্রান্তরে বনি ইসরায়েলের জন্য দুই প্রকারের খাদ্য, মান্না এবং সালওয়া, অবতীর্ণ করল এবং বারোটি, যেই আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে বর্ণনা দিয়েছেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের সেই ঘটনাটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াইস্তাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। সেখানে এই বর্ণনাটা আসছে যে এখানে হে মূসা আলাইহিস সালাম, স্মরণ করুন সেই সময়ের কথা, হে মূসা স্মরণ করো, তোমার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলে তখন আমি বললাম পাথরের উপর নিজ লাঠি দ্বারা আঘাত করো। মূসা আলাইহিস সালাম খাদ্যের জন্য, পানির জন্য যখন প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া দিলেন এবং পানির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঠি দ্বারা, তার মূসা আলাইহিস সালামের সাথে যে লাঠিটি ছিল ওই লাঠিটি দ্বারা আঘাত করার জন্য পাথরের মধ্যে নির্দেশ দিলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ওই পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে বারোটি ঝর্ণা প্রবাহমান হয়ে গেল, পানি বইতে লাগলো। বনি ইসরায়েলের সম্প্রদায় ১২টি গোত্র ছিল, তারা ওই জায়গা থেকে ভিন্ন ভিন্ন ঘাটে থেকে তারা ভিন্ন ভিন্ন স্থান থেকে ১২টি জায়গা থেকে তারা পানি পান করতে লাগলেন, ব্যবহার করতে লাগলেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মুসা আলা নবীগিনা ও আলিহি সালাত ওয়াসালাম যখন প্রার্থনা করলেন, আসলো মান্না সালোয়া, পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক তাআলা সেটার বর্ণনা দিয়েছেন যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মান্না এবং সালোয়া জান্নাতি খাবার আসতে লাগলো। কিন্তু মুসা আলিহি সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে তিনি নিষেধ করলেন যে তোমরা এই খাবারগুলোকে খাবে কিন্তু জমাবে না, একত্রিত করবে না, রেখে দিবে না আগামী দিনের জন্য, আল্লাহর পক্ষ থেকে আসবে। যখন কেউ কাউকে শয়তান পেয়ে বসে, শয়তানে আশ্বাসা দিয়ে বসে, তখন তারা সেদিক ভুলে যায়। বনি ইসরায়েলরা, মুসা আলাইহিস সালামের উম্মতিরা কি করলো, মান্না এবং সালওয়া যখন অবতীর্ণ হলো, তিনারা ওই খাবারগুলাকে একত্রিত করে একেবারে নিজেদের জন্য রেখে দিল। কিন্তু হায় আফসোস, অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে ওই মান্না সালওয়া যখন রেখে দিল, তখন আসমান থেকে খাবার আসা বন্ধ হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এবং পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে বলতে বললেন, হে মুসা আলাইহি সালাম, আমরা এরকম এক ধরনের খাবার খাবো না, বরং আমাদেরকে বলুন আমাদের জন্য মুসুরি ডাল, পেঁয়াজ ইত্যাদি যেই ফসলগুলো রয়েছে, মশলাদার খাবার, এগুলো আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কারিমা এরশাদ করলেন যে আপনি তাদেরকে বলুন এখান থেকে বের হয়ে শহরের দিকে যেতে, মিশরের অন্য শহরের দিকে যেতে, সেখানে গিয়ে বপন করুক, তারা খাক, আরামে ছিল। কিন্তু আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলেন, লোভকে সামলাতে পারলেন না। আজকে আমাদের সিচুয়েশন ঠিক অনুরূপী, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাফ করুক, যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন হালাল বস্তুকে খেতে, হারামকে গ্রহণ করতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিজিক এটাকে আমরা হারাম করে তারপর খাচ্ছি। কেমন আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ দিয়েছে, ওই টাকাটাকে ব্যাংকের মধ্যে রেখে সুদ আমরা খাচ্ছি। আল্লাহ তাআলা মান্না সালওয়া দিয়েছিল মুসা আলাইহিস সালামের উম্মতিদেরকে, বলেছিল তোমরা এটা খাও, শুধুমাত্র সংরক্ষণ করে রেখো না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন কিন্তু বলেছেন সুদ খেও না, কিন্তু কে শুনে কার কথা? আজকে আমরা ব্যাংকিং নামে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন ওয়ের মাধ্যমে আমরা কি করছি, সুদ গ্রহণ করছি। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আহাল্লাল্লাহুল বাই, বিক্রয় ক্রয় বিক্রয়কে, ব্যবসাকে হালাল করেছি, ওয়া হারামার রিবা। আজকে আমরা অধিক লোভাদুত হয়ে গেছি, ভাবছি ১,০০,০০০ টাকা ব্যাংকে রেখে দিলে ৮০০-৯০০ টাকা পেয়ে যাচ্ছি বিনা শ্রমে, ২০,০০০-৫০,০০০ রেখে দিব, বাস মাসে ৫০,০০০ টাকা খাইতে থাকবো। না, এটা হারাম করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা খাদ্য দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, কিন্তু নিষেধ করেছেন জমা করতে। এই জমা করাটা তাদের জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু যখন তারা ওই নিষিদ্ধ কাজকে করেছেন তখন তারা ফেঁসে গেছেন, আল্লাহ নিয়ামতদের কাছ থেকে উঠিয়ে নিয়েছে। ঠিক অনুরূপ আমাদেরকে যে বিষয়গুলোকে নিষেধ করেছে আল্লাহ তাআলা করতে, আমরা যেন তা থেকে বেঁচে থাকি। যদি আমরা তা থেকে বেঁচে না থাকি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আজাব যখন এসে আমাদের কাছে পৌঁছবে, তখন আমরা কোনো কিছুই করতে পারবো না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনার মাঝে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম যে অবাধ্যতা আল্লাহ তাআলা। দেখেন, আল্লাহ তাআলা প্রথমত কত নিয়ামত দিয়েছে বনি ইসরায়েলীদেরকে, ফেরাউনের কাছ থেকে মুক্ত করল, যাওয়ার পর আল্লাহ তাআলার নবীর সাথে ছিল, কিন্তু সে আল্লাহ তাআলার নবীর অবাধ্য হয়ে যখন ফিরে আসলো, তওবা করলো, নবী তাদের জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করলেন, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করলেন। তো গুনাহ করার পর তওবা করা, তওবা করলে আল্লাহ তাআলা নিয়ামতকে দান করতে থাকেন, কিন্তু যদি আবার সে অবাধ্যতায় চলে যায় তখন আল্লাহ তাআলা সকল কিছুকে ছিনিয়ে নেন। এই ঘটনা থেকে আমরা এটাও জানলাম, অতএব আমরা যারা আল্লাহ থেকে পানা গুনাহ করে ফেলি, আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলি, আমাদের উচিত দ্রুততম সময়ে আমরা যেন সেখানে ফিরে আসি। আমাদের কিছু প্যাকেজ রয়েছে এবং পরবর্তী আয়াতের ঘটনা বলি আমরা ইনশাআল্লাহ তাবারক তাআলা শুনতে থাকব যে মানুষ বানর থেকে এসেছে কিনা। আজকে আমাদের সমাজের মধ্যে একটি ব্যাপক অসত্য তথ্যগুলো প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন থিম মেসেজ আসছে। তো প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী সেগমেন্টের সাথে সম্পৃক্ত হই। জি, পরবর্তী সেগমেন্ট মাশাআল্লাহ মারহাবা। আমরা দেখছিলাম পরবর্তী সেগমেন্ট, মাশাআল্লাহ ভিডিও কল, আমাদের ইসলামী ভাই ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম আত্তারি। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমার রবের বাণী, এই অনুষ্ঠানটি আমাদের পরিবারের সবাই দেখে আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার রবের বাণী অনুষ্ঠানটি পরিবারের সবাই দেখে, আসলে আমাদের প্রত্যেকের কোরআনের বাণী, আমার রবের বাণী জানার একান্ত দরকার, এবং প্রত্যেকটি আয়াতে কারিমা যে আছে 6,666 আয়াত, প্রতিটি আয়াতের পিছনে আছে অনেক ঘটনাবলী, বিস্তীর্ণ ঘটনাবলী। আমি যদি জানতে চাই তাহলে আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, কানজুল ইমান শরীফ আপনারা কিনেন, কোরআন পাকের অনুবাদ কানজুল ইমান, যা চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেদা আলাইহি রহমাতুর রহমান তিনি লিখেছেন এই কানজুল ইমান। এই কানজুল ইমানটি আপনারা অবশ্যই সংগ্রহ করুন এবং পাঠ করুন। প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআন থেকে আমরা সব কিছু জানতে পারব। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমরান। আমার রবের বাণী খুব চমৎকার একটি অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে দেখতে চাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ইমরান ভাই তিনি ছোট পাঠিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, ভালো লাগে। আপনাদের এই ভালো লাগা সুন্দর, এটাই আমাদেরকে উৎসাহিত করবে আশা রাখি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আপনার অভিমতকে, আপনার ভালো লাগাকে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকি প্রচারের মাধ্যমকারী বানিয়ে দেখ। আজকে আমরা গুনাহের কথাকে শেয়ার না করে বরং নেকির কথাকে শেয়ার করার, প্রচার করার চেষ্টা করি। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুনছিলাম সেই ঘটনাটি বনি ইসরাঈলের, যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের সম্প্রদায় সেখান থেকে চলে আসতে চাইলেন, তখন এই তাদের এই করুণ অবস্থা হলো, মান্না সালোয়া বন্ধ হয়ে গেল, অতঃপর তিনারা সেখান থেকে চলে আসলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ইরশাদ করেছে যে তারা যদি ওই দিন প্রার্থনা না করত, তাদের জন্য খাদ্য না পরবর্তীতে না হতো, লুকিয়ে না রাখতো, তাহলে এই পচনশীলতা সৃষ্টি হতো না, আসমান থেকে ওই মান্না সালোয়া আসতে থাকতো, আর পরবর্তী প্রজন্ম তা থেকে তারা খেতে পারত। কিন্তু তারা অবাধ্য হয়, পরবর্তীতে তারা সেখানে ওই ময়দানের মধ্যেই অনেকে মারা যান, কিন্তু তাদের সন্তানগণ তাদের প্রজন্ম পরবর্তী বিস্তার লাভ করে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবারের সেই ঘটনাটিও বর্ণনা করেছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ, আর নিশ্চিত তোমাদের জানা আছে ওই সব লোকেরা যারা তোমাদের মধ্য থেকে শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। এটা ছিল যে কোনো কোনো বর্ণনাকারী বলেন এটা মূসা আলাইহি সালাতু ওয়াসালামের, কেউ বলেন হযরতে দাউদ আলা নবিগিনা ও আলাইহি সালাতু ওয়াসালামের সম্প্রদায়ের সেই ঘটনাটি ওকবার নিকটবর্তী সমুদ্র তীর আয়লা নামক গ্রামে বাস করত। তারা খুবই আরাম আয়েশের জীবন যাপন করছিল। আল্লাহ তাআলা তাদেরকে অগণিত নিয়ামত রাজি দিয়েছিলেন। ওই লোকদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন যে শনিবার মাছ শিকার করা তাদের জন্য নিষিদ্ধ করলো, সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে শিকার করা হালাল ঘোষণা করলেন, কিন্তু এইভাবে তাদেরকে পরীক্ষায় লিপ্ত করে দিলেন যে শনিবার অসংখ্য মাছ আসত সমুদ্রের পাড়ে। প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি মুসা আলাইহিসসালামের ব্যাপারে যে কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিসসালাম, কোনো কোনো মুফাসসির কেরাম বলেছেন মুসা আলাইহিসসালাম, কোনো কোনো মুফাসসির কেরাম বলেছেন যে দাউদ আলাইহিসসালাম, যে তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা জুমার দিনকে এবাদতের জন্য প্রথমত নির্ধারণ করলেন। তারা বলল যে না, জুমার দিন না, শনিবার দিনকে তারা চোজ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারণ করলেন, ঠিক আছে তোমরা শনিবারেই এবাদত করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবার দিন এবাদতের জন্য নির্ধারণ করেছিলেন, কিন্তু নিষেধ করেছিলেন শনিবারে মাছ ধরা থেকে বিরত থাকতে। কিন্তু আল্লাহ তাআলার হিকমত এটা, আল্লাহ তাআলা এটা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন যে শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছেন ঠিকই, কিন্তু ওই দিন অধিক পরিমাণে মাছ সমুদ্রের পাড়ে চলে আসত। যারা নেককার ছিল, যারা পরহেজগার ছিল, যারা মুত্তাকি ছিল, তারা আল্লাহ তাআলার হুকুমকে মানত, তারা মাছ ধরার জন্য যেত না। কিন্তু কিছু কিছু লোক তারা কূটকৌশল অবলম্বন করল, এটা এমন না তেমন, এভাবে না এভাবে, ঘুরিয়ে ফিরিয়ে বললো আমরা মাছ ধরবো না। তারা সমুদ্র থেকে নালা কেটে, খাল কেটে একটা ভিন্ন জায়গা করলো, যেখানে তারা জাগ মাছকে আটকানোর জন্য বিভিন্ন কিছু ফেলে দিত, খাদ্য সামগ্রী, সেখানে এসে মাছ জমা হতো। দিন অতিবাহিত হওয়ার পর রাতের বেলা রবিবার তারা ওই মাছকে ধরে নিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই কাজটি একেবারেই অপছন্দ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের এই কাজকে অপছন্দ করলেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ প্রাপ্ত তারা সেটাই হলো। আর ঘটনাটি এরকম ছিল যে যখন ওই সম্প্রদায়ের মধ্যে ওই লোকরা পুকুর বানিয়ে, গর্ত বানিয়ে, খাল বানিয়ে মাছকে আটকিয়ে রাখত, আর নেককার যারা ছিল তারা বাধা দিতে লাগলো যে তোমরা এই কাজটা করিও না, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক সহুলত দিয়েছেন, অগণিত নিয়ামত রাজি দিয়েছেন, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করলেন আমরা কেন সেটা করব, তোমরা এটা করো না, বরং তোমরা ফিরে আসো। তারা বলল আরে কোথায়, আমরা কি আর শনিবার মাছ ধরছি, আমরা তো পুকুর কেটে রেখেছি, মাছ চলে আসবে এখানে। তখন তারা ওই গ্রামের মধ্য থেকে একটি দেয়াল তৈরি করলেন। দেয়াল তৈরি করে যারা পরিপূর্ণ নেককার ছিল, আল্লাহর হুকুম পালনকারী ছিল, তারা এক পাশে চলে গেল, আর অন্য পাশে যারা আল্লাহর অবাধ্যতা করত এবং মধ্যমপন্থা যারা, যারা ওই মাছ ধরনেওয়ালা যারা ছিল তাদের সাথে সম্পর্ক করেছে, তো কি হয়েছে। যখন এই কাজ চলমান ছিল, এক রাতে হঠাৎ করে যখন তারা ঘুমিয়ে এলেন, সকালবেলা উঠল নেককার বান্দারা, তো মানুষের যে একটা আওয়াজ হয়, আওয়াজ আসছে না, কি ব্যাপার, তো তারা প্রাচীরের উপরে উঠল, উঠে দেখতে পেল যে তাদের ঘরগুলোতে আর মানুষ দেখা যাচ্ছে না, বানর আর শুকর হয়ে গেছে। তখন কি ব্যাপার, প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখলেন যে সব বানর এবং শুকর হয়ে গেছে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যুবক যারা ছিল তারা বানর হয়েছে, বয়স্ক যারা ছিল তারা শুকর হয়ে গেছে। ওই বানর যারা ছিল তারা ওই যে নেককার যারা ছিল বা নেক বান্দা তাদের চিনতে পারত, তাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে চিনত, চিনে তাদের ধরে কাঁদত, কান্নাকাটি করত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। আজ আমরা আল্লাহ তাআলার কত অবাধ্য হচ্ছি, কত নাফরমানি করছি। শনিবার দিন আল্লাহ তাআলা মাসকে ধরতে নিষেধ করেছেন, অনুরূপ জুমার দিন জুমার নামাজের আজান হওয়ার পর কোনো দুনিয়াবী কাজে সম্পৃক্ত হওয়া আমাদের জন্য হারাম, জুমা যার উপর ফরজ। কিন্তু আমরা অনেকেই সেগুলোকে অ্যাভয়েড করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের উপর যেগুলোকে ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করা, আমরা অবাধ্য হয়ে আল্লাহ তাআলার ফরজকৃত নামাজকে তরক করছি। আল্লাহ আজাব দিচ্ছেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করছেন না, কিন্তু এটা শাস্তি জমা হচ্ছে। আল্লাহ ফুসরত দিচ্ছেন আমাদেরকে, অবকাশ দিচ্ছেন। কেন দিচ্ছেন? নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রহমাতাল্লিল আলামিন, ওই রহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াসিলাতে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই জায়গাতে ইহুদিরা তিন ভাগে বিভক্ত ছিল। কিছু লোক ছিল যারা এই শয়তানি চালাকির প্রতি নিষেধ করতে থাকে আর অসন্তুষ্ট হয়ে স্বীকার করা থেকে বিরত ছিল, কিছু লোক এই কাজকে অন্তর থেকে মন্দ মনে করে চুপ ছিল, অপরকে নিষেধ করতো না, বরং নিষেধকারীদের এরূপ বলতো যে এরূপ সম্প্রদায় কেন উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ পাক ধ্বংসকারী বা কঠিন শাস্তি প্রদানকারী। আর কিছু লোক এরূপ উদ্যত অবাধ্য ছিল যে আল্লাহ পাকের আদেশের প্রকাশ্যভাবে বিরুদ্ধ করত, শয়তানের চালাকি মেনে শনিবার স্বীকার করে নিত আর সেই মাছগুলো খেতেও বিক্রয় করত। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ তিন প্রকারের মধ্যে এক প্রকার যারা কাজগুলো করেছে, দ্বিতীয় প্রকার যারা সমর্থন করেছে, উভয় সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এখান থেকে আমরা যে শিক্ষাগুলো পাই যে যখন কোথাও আল্লাহ তাআলার নাফরমানি হয়, অবাধ্যতা হয়, ওই জায়গাতে যারা বুঝনেওয়ালা লোক, আকলদার লোক, তাদের উচিত হবে তারা যেন নেকির দাওয়াত দেয়, সৎ কাজের আহ্বান করে। যদি সৎ কাজে আহ্বান না করে তাদের সাথে মিশে যায়, তাহলে তাদের উপরও সেই শাস্তি অবধারিত হবে যেটা যে গুনাহগার করছে। আজকে আমাদের সমাজের মধ্যে বেহায়াপনা ওপেন হয়ে গেছে, হারাম কম্পিটিশন, একত্রে ফ্রি মিক্সিং, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, প্রতিটি অনুষ্ঠানের মধ্যে এটা হয়ে গেছে, হয়ে যাচ্ছে। এটাকে আমরা হারাম মনে, মাযাল্লা আল্লাহ থেকে পানা, হারামও মনে করছি না, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বেপর্দার মধ্যে থাকাকে অত্যাবশ্যক করেছেন। বেপর্দা নিজে যাওয়াটাকে মহিলাদের জন্য নির্ধারিত অংশ ঢেকে রাখা, পুরুষের জন্য নির্ধারিত অংশ ঢেকে রাখা, কিন্তু সেটাকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা, এটা ফরজ। আর মহিলাদের হাতের কবজি, পায়ের গোড়ালি, মুখমণ্ডল ব্যতীত পুরো অংশ ঢেকে রাখা ফরজ। কিন্তু ফরজকে আমরা একেবারে বেমালুম তরক করেই চলছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানশীল দর্শকবৃন্দ, আমরা বনি ইসরায়েলের এই ঘটনা থেকে যেন শিক্ষা গ্রহণ করি। মনে রাখবেন, আল্লাহ তাআলা অবকাশ দেন, ছেড়ে দেন না, আমাকে অবকাশ দিচ্ছেন, তওবা করো, ফিরে আসো। কিন্তু আল্লাহ তাআলার আজাব যখন আমাদেরকে গ্রেফতার করবে, আমরা কেউ সেখান থেকে মুক্তি পাব না। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি হব। আমরা প্রতিটি প্রাণী কুল্লু নফসিন যায়েকাতুল মউত, প্রতি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে আমরা চলে যাব সেখানে। অতএব আসুন আমরা আত্মসমর্পণ করি আল্লাহ তাআলার হুকুমে, আমাদেরকে নিজেদেরকে আত্মসমর্পণ করে নিজেদের নেককার বানাই, যে আমাদের পরবর্তী সেগমেন্ট।
হৃদয়ের জীবন করে তাআলার কালাম কোরআন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। গত সপ্তাহের প্রশ্ন ছিল আমাদের জানার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা গত সপ্তাহের প্রশ্নের উত্তর জেনে নেই। জি,
হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন, কোরআন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেখতে পেলাম গত সপ্তাহের প্রশ্ন এবং তার উত্তর, যে জুমুআর দিন কোন সূরাটি পাঠ করা মুস্তাহাব, সূরায়ে কাহাফ, প্রিয় ইসলামী ভাইরা। এবং সেটাও জেনে নিলাম, পরবর্তী প্রশ্নটাও আমরা জেনে নিলাম যে আলহামদুলিল্লাহ আমরা কীভাবে এই বিষয়গুলোকে জানব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনের বিষয়ে আমাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। অতএব আমরা যেন প্রত্যেকেই আমাদের এই প্রশ্নগুলোকে জানি এবং উত্তরগুলো যারা পারি তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারি তারা জেনে নেই। যে প্রশ্নের আরও একটি প্রশ্ন ছিল যে পবিত্র কোরআনের কোন সুরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল করিমকে জানার, কোরআনকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার সৌভাগ্য দান করুক। জি, আজকের প্রশ্ন, আমিন আগামী সপ্তাহে আমরা যেই উত্তরটি দেব, লিখবেন আপনারা এভাবে যে আমার রবের বাণী অনুষ্ঠানের প্রশ্নের উত্তর, আমার রবের বাণী অনুষ্ঠানের প্রশ্নের উত্তর। আপনার নাম ঠিকানা লিখে দিবেন, যদি আপনার সঠিক উত্তর হয়ে থাকে তাহলে আমরা আপনাদের নামটাও আজকের মতো টিভির স্ক্রিনে আমরা সম্প্রচার করব ইনশাআল্লাহ আজ্জাল। জি প্লিজ, আমাদের আগামী সপ্তাহের প্রশ্নটি চালিয়ে দিন। আজকের প্রশ্ন হবে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল কিংবা ডায়েরি কলম নিয়ে লিখে নিন, মোবাইলে টাইপ করে নিন আজকের প্রশ্ন। জি চালিয়ে দিন।
হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন, কোরআন।
পবিত্র কোরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত হয়েছে, আমরা যে কোরআনুল করিম আজ দেখতে পাচ্ছি পাণ্ডুলিপি আকারে কালি দ্বারা কাগজে লেখা, এটা কি ছিল, কীভাবে ছিল কোরআনকে, তা আমাদের জানা তো একান্ত দরকার না। কমন একটি প্রশ্ন, যেটা আমাদেরা যে কিতাবকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআন, কীভাবে আমাদের কাছে আসছে, সেটা প্রাথমিক অবস্থায় কীভাবে সংরক্ষিত হয়েছে, এটা। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআনুল করিম কত বছর ব্যাপী অবতীর্ণ হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি হায়াত মুবারক যখন 40 হয়েছে, সর্বপ্রথম কোরআনুল করিম অবতীর্ণ শুরু হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে কারিমা পাঁচটি আয়াত, সূরা আলাকের পাঁচটি আয়াত দিয়ে শুরু হয়েছে কোরআনুল করিমের অবতীর্ণের সূচনা, শুভ সূচনা। এবং কত বছর ব্যাপী এই রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে, এটা আমাদের জানা একান্তই প্রয়োজন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা আগামী সপ্তাহের প্রশ্নটি লিখে নিয়েছেন, আশা করব আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। যারা জেনে যাবেন, খুঁজে নিতে পারবেন, তারা তো মারহাবা মাশাআল্লাহ মুবারকবাদ, কিন্তু যারা পারবেন না অবশ্যই আমি তাদেরকে বলবো আপনাদের জানার জন্য আগামী সপ্তাহে আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই দেখার চেষ্টা করবেন। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা বনি ইসরাইলের বিভিন্ন ঘটনাগুলো শুনছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাদেরকে কীভাবে ফেরাউনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে গেলেন, অতপর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুসা আলাইহিস সালাম তাদের জন্য রিজিকের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, মান্না সালোয়ার ব্যবস্থা করলেন, কিন্তু যখন সে অবাধ্য হলো সব কিছু থেকেই সে বঞ্চিত হলো। আমরা যেন এমনটি না করি যে আমরা অবাধ্য হয়ে আল্লাহ তাআলার নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে না যাই, বরং আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করি। যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করি, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলি, তাহলে প্রিয় ভাই আমরা আল্লাহ তাআলার নিয়ামত অধিক প্রাপ্ত হতে পারবো। মনে রাখবেন, এবাদত মানে শুধু এটাই না যে আমি নামাজ পড়লাম, বরং আমাদের প্রত্যেককে হারাম বিষয়গুলোকে নির্ধারণ করে জেনে ওই হারামকে বর্জন করা, প্রথমত আমাদের জীবনের এটাই সুদৃঢ় প্রত্যয় হওয়া চাই যে আমি হারামকে গ্রহণ করব না। আমি মাদানচাল দর্শক বিন্দুকে অনুরোধ জানাবো, হারাম যেটা একেবারে ডাইরেক্টলি হারাম, নিষেধ এটা আল্লাহর পক্ষ থেকে। আজ আমরা এমন অসংখ্য হারামের সাথে আমাদের জীবনকে জড়িত করে রেখেছি। মিথ্যা বলা হারাম, কুদৃষ্টি দেওয়া হারাম, গীবত করা হারাম, সুদ খাওয়া হারাম, বেপর্দায় চলা হারাম, পিতা মাতাকে কষ্ট দেওয়া হারাম, কোরআন যেখানে পরিপূর্ণরূপে নিষেধ করেছেন, আজ এই হারাম বিষয়ের উপর আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলছি। আসুন আমার রবের বাণীর এই আহ্বানকে আমি গ্রহণ করি, এই বনি ইসরায়েলের তাদের মতো যেন আমি আমার রবের হুকুমকে অস্বীকার না করি। আল্লাহ তাআলা যখন নাকি তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন, অমান্য করেছেন, সাথে সাথে শাস্তি দিয়ে নিঃশেষ করে ফেলছে। আবারও বলি আমি আপনাদেরকে, আবারও বলি, আল্লাহ তাআলা তার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদেরকে অবকাশ দিয়েছেন তওবা করার জন্য, যে আমরা নাফরমানি করছি এর থেকে নিজে ফিরে আসি। এর মানে এটা না যে এর মধ্যে আমি স্থির থাকবো। মনে রাখবেন, আমার জীবনের পরিসমাপ্তি কখন আমরা কেউ বলতে পারি না। আমরা অনেকে ভাবি যে আরেকটু সময় অতিবাহিত হোক, যাক তারপর আমি তওবা করব। না, আজকের রাত এই মুহূর্তটাই আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। কেন? আপনার সামনে চোখে ঘটে যাওয়া অসংখ্য বিষয় কি আপনি দেখেন না? আপনি কি অবলোকন করছেন না? আপনি কি জ্ঞানী লোক না যে আপনার সামনে কত যুবক ছেলেরা মৃত্যুর মুখে পতিত হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে নিরাপদ জায়গা, পিছন থেকে সে হঠাৎ করে কোত্থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে শহীদ মেরে ফেললো, হেঁটে যাচ্ছে বিল্ডিংয়ের নিচ দিয়ে নিরাপদভাবে যাচ্ছে না, উপর থেকে স্ল্যাব পরে সে মারা গেল। কতই তো অহরহ ঘটনা ঘটেই চলেছে আমাদের সামনে। জ্ঞানীদের জন্য রয়েছে উপদেশ, আর অজ্ঞদের জন্য শুধুই হতাশা। আমরা যেন নিজেদেরকে রক্ষা করি মিন গুনাহ থেকে, ওই সম্প্রদায় থেকে, বেহায়াপনা থেকে আমি আমাকে হেফাজত করি, বেপর্দা হওয়া থেকে আমি নিজে বাঁচি, আমার পরিবারকে বাঁচাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।